বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শনিবার 7 নভেম্বর, 22 কার্তিক এবং ফার্সি 17 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের গুরুত্ব সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে ঢাকার কামরাঙ্গীর চরে হিজড়াদের জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। দৃষ্টিপাতের পথ থাকবে সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণ, প্রাত্যহিক পরিবেশনায় কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, আমেরিকার পরবর্তী সরকারকে আইন মানতে বাধ্য করবে ইরানিরা, প্রেসিডেন্ট হাসান রুহানির ঘোষণা। গুরুত্বপূর্ণ পদের জন্য লোক ঠিক করতে আলোচনা শুরু করেছেন বাইডেন, পরাজয় মানতে নারাজ ট্রাম্প। 7 নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল, বিএনপি মহাসচিবের মন্তব্য। এবং ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার জন্য কাউন্সিলর তাহির হোসেনকে অযোগ্য ঘোষণা, দিল্লি হাইকোর্টে স্থগিত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারকে ইরানের মোকাবিলায় আইন মেনে চলতে বাধ্য করা হবে। তিনি আজ তেহরানে ইরানের করোনা মোকাবিলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেন। রুহানি বলেন, ইরানি জাতি প্রতিরোধ ও ধৈর্যের মাধ্যমে প্রতিপক্ষকে আইন অনুসরণে বাধ্য করবে। তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলো মারাত্মক ভুল করছে, কিন্তু ইরানি জাতি হোয়াইট হাউসের অর্থনৈতিক সন্ত্রাসবাদের মোকাবিলায় নজিরবিহীন প্রতিরোধ গড়ে তুলেছে এবং দৃঢ়তা প্রদর্শন করেছে। এতদিনে হোয়াইট হাউসের বোঝা উচিত তারা কোনোভাবেই তাদের অশুভ লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে পারবে না। এছাড়া সাম্প্রতিক বছরগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাদের এখন আইনের পথে ফিরে আসা উচিত। আমেরিকায় যখন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে এবং ট্রাম্পের বিদায় প্রায় নিশ্চিত, তখন তিনি এসব মন্তব্য করলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেন নতুন সরকার গঠনের বিষয়ে তার উপদেষ্টাদের সঙ্গে সলা পরামর্শ শুরু করেছেন। এক্ষেত্রে করোনা মোকাবিলা বিষয়ক টিম বা টাস্কফোর্স কাদের নিয়ে গঠিত হবে তা নিয়েও আলোচনা শুরু করেছেন বাইডেন ও তার ঘনিষ্ঠরা। জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক। নির্বাচনী ফলাফল সংগ্রহ, বিশ্লেষণ ও পূর্বাভাসের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ও নর্থ ক্যারোলিনায় বাইডেনের ঘনিষ্ঠ ব্যক্তিত্বরা এ বিষয়ে আলোচনা করেছেন। এর আগে ক্ষমতা গ্রহণের প্রাথমিক প্রস্তুতি হিসেবে ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির। এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়। এ লক্ষ্যেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে শিগগিরই পরাজয় মেনে নেওয়ার কোন পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এ খবর দিয়েছে। যখন জো বাইডেন আমেরিকার কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন এবং ধারণা করা হচ্ছে বাইডেনকে যে কোনো সময় বিজয়ী ঘোষণা দেওয়া হবে, তখন এই খবর বের হল। যেসব অঙ্গরাজ্যে বাইডেন এগিয়ে রয়েছে তার একটিতে জয় পেলেও হোয়াইট হাউসে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে। আন্তর্জাতিক সব গণমাধ্যমে বলা হচ্ছে বাইডেনের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে ট্রাম্প হোয়াইট হাউসে থাকার ক্ষেত্রে অনেক পেছনে পড়ে রয়েছেন। নির্বাচনী ফলাফলের এই প্রেক্ষাপটে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা ফক্স নিউজকে বলেন, কিছু কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজয় মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে কিছু কর্মকর্তা তাকে লড়াই অব্যাহত রাখার জন্য চাপ সৃষ্টি করেছেন। এই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরাজয় মেনে নেওয়ার পক্ষেই ছিলেন, কিন্তু তিনি এখন আর সেই অবস্থানে নেই। মার্কিন জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসন বা NNS এর প্রধান এবং পরমাণু জ্বালানি নিরাপত্তা বিষয়ক সহকারী মন্ত্রী লিসা গর্ডন হ্যাজার্টি পদত্যাগ করেছেন। গতকাল মার্কিন জ্বালানি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গতকাল লিসা গর্ডন পদত্যাগপত্র জমা দেন এবং এর পরপরই তা কার্যকর করা হয়। এর মধ্যে সংস্থার উপপ্রধান উইলিয়াম বুকলেসকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। উইলিয়াম বুকলেস গত দেড় বছর ধরে এই সংস্থার উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। লিজার পদত্যাগের পর মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মিসেস হ্যাজার্টি NNS এর অবকাঠামোকে আধুনিকায়ন এবং বিশ্বমানের শক্তিশালী কর্মী বাহিনী তৈরির বিষয়টি দেখভাল করেছেন। এছাড়া তিনি NNS এর প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ড এবং সংস্থায় কর্মরত 50,000 কর্মী বাহিনীর কাজের মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। NNS হচ্ছে আধার স্বায়ত্তশাসিত সংস্থা যা মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের আওতায় কাজ করে। এটি 2000 সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা মার্কিন পরমাণু অস্ত্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে থাকে। পাশাপাশি সারা বিশ্বে পরমাণু নিরস্ত্রীকরণ বা NPT বাস্তবায়নের দায়িত্ব তারাই পালন করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 3159 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আসন্ন শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা ব্যক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সকলকে এই ব্যাপারে সতর্ক থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় সমবায় দিবস উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, সামনে শীত আসছে, শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে, সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনও করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। এদিকে দেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6,049 জনে। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল এই মন্তব্য করেন।
1975 সালে এই দিনে সিপাহী জনতার বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল। যে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে নভেম্বরে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়েছিল, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এদেশের দেশপ্রেমী সিপাহী এবং জনগণ 7ই নভেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের সত্যিকার অর্থেই স্বাধীনতাকে সুসংহত করেন। প্রকৃতপক্ষে 7ই নভেম্বর থেকেই এই দেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্র এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করবার
মির্জা ফখরুল আরো বলেন, আজকের এই দিনটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1975 সালে যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, জনগণের অধিকারকে হরণ করা হয়েছিল, আজকে আবার ঠিক একই কায়দায় বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারতের পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার অভিযুক্ত কাউন্সিলর তাহির হোসেনকে অযোগ্য ঘোষণা করার পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিদ্ধান্তকে স্থগিত করেছে দিল্লি হাইকোর্ট। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতায় অভিযুক্ত কাউন্সিলর তাহির হোসেনকে অযোগ্য ঘোষণা করার পূর্ব দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন বা ইডিএমসির সিদ্ধান্তকে স্থগিত করেছে দিল্লি হাইকোর্ট। অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশনে তাহির হোসেনের সদস্যপদ অটুট থাকবে। পুলিশের পক্ষ থেকে তাকে মূল অভিযুক্ত করা হয়েছে। পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি আবেদনের শুনানি করে গতকাল শুক্রবার দিল্লি হাইকোর্ট তাহির হোসেনকে অযোগ্য ঘোষণা করার বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে। ইডিএমসি সিদ্ধান্তের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার সময় বিচারক নাজমি ওয়াজিরের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ সিভিক বডিকে নোটিশ জারি করে এর জবাব চেয়েছে এবং 17 মার্চ পরবর্তী শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্ত করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে উত্তর পূর্ব দিল্লিতে সহিংসতার অভিযোগে অভিযুক্ত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেনকে 26 আগস্ট পূর্ব দিল্লির পৌর কর্পোরেশন তার পদ থেকে বরখাস্ত করেছিল। একটানা 3 মাসের সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ওই পদক্ষেপ নেওয়া হয়। কর্পোরেশনের বক্তব্য, একটানা 3 মাসের মধ্যে যদি কোনো কাউন্সিলর কর্পোরেশনের অনুমতি ব্যতীত সমস্ত সভায় অনুপস্থিত থাকেন তাহলে কর্পোরেশন তাদের আসনটি খালি ঘোষণা করতে পারে। কিন্তু হাইকোর্টে দায়ের করা এক আবেদনে তাহির হোসেন বলেন, ইডিএমসির উল্লেখিত প্রস্তাবটি স্বেচ্ছাচারিতা ও অবৈধ। তিনি ওই আদেশটিকে সাধারণ ন্যায় বিচারের নীতিমালার বিরোধী বলে মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। লেবাননের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বৃহত্তম খ্রিস্টান রাজনৈতিক ব্লক ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের নেতা জিব্রান বাসিল বলেছেন, আমেরিকা তার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে তিনি মোটেও ভীত হননি। প্রেসিডেন্ট মিশেল আউনের জামাতা বাসিল এক টুইটার বার্তায় লিখেছেন, নিষেধাজ্ঞা যেমন আমাকে আতঙ্কিত করতে পারে না, তেমনি আমি কোনো প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হই না। তিনি আরও লিখেছেন, আমি লেবাননের কোনো নাগরিকের বিরুদ্ধে যেতে পারব না এবং নিজেকে বাঁচাতে গিয়ে আমি লেবাননকে ধ্বংস হতে দেব না। গতকাল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যেই মার্কিন অর্থ মন্ত্রণালয় দুর্নীতির অভিযোগে জিব্রান বাসিলকে কালো তালিকাভুক্ত ও তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি বাসিলের সমর্থন হচ্ছে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রধান কারণ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিব্রান বাসিলের উপর মার্কিন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা এবং নিন্দা করেছে। সংগঠনটি বলেছে, আমেরিকার এই নিষেধাজ্ঞায় লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মারাত্মক নজির। গতকাল হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, সারা বিশ্বের সন্ত্রাসবাদ, চরমপন্থা, দুর্নীতি, দুর্নীতিবাজ নেতা এবং একনায়কতন্ত্রের পৃষ্ঠপোষকতা করে আসছে আমেরিকা। সেই আমেরিকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পার্কিনসনস রোগে আক্রান্ত হয়েছেন এবং এই কারণে তিনি শিগগিরই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারেন বলে কয়েকটি পশ্চিমা গণমাধ্যম খবর দিয়েছে। লন্ডন থেকে প্রকাশিত ডেইলি মেইল পত্রিকা এক প্রতিবেদনে লিখেছে, মস্কোর নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, প্রেসিডেন্ট পুতিন নিজের সম্ভাব্য পার্কিনসনস রোগের কারণে আগামী জানুয়ারি মাসেই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। এর আগে গত সপ্তাহে খবর বেরিয়েছিল যে রাশিয়ায় এমন একটি আইন তৈরি করা হচ্ছে যার ফলে ভ্লাদিমির পুতিন আজীবন সিনেটরের মর্যাদা লাভ করবেন। আইনটির খসড়া খোদ পুতিন তৈরি করেছেন, যেখানে বলা হয়েছে তিনি মৃত্যুর আগ পর্যন্ত আইনগতভাবে সব ধরনের দায়মুক্ত থাকবেন এবং সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন। হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বিদায়কে ব্রিটিশ সরকারের জন্য বড় ধরনের আঘাত বলে মন্তব্য করেছেন প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক পিটার ওবর্ন। মিডল ইস্ট আই জানিয়েছে, পিটার ওবর্ন এক নিবন্ধে লিখেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে প্রচলিত রীতি ও পন্থার বিরুদ্ধে হাঁটার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল রয়েছে। তিনি আরও লিখেছেন, কাজেই তিক্ত বাস্তবতা হচ্ছে হোয়াইট হাউস থেকে ট্রাম্পকে বিদায় নিতে হলে তা হবে জনসনের নেতৃত্বাধীন ব্রিটিশ রক্ষণশীল সরকারের জন্য বড় ধরনের আঘাত। তার নিবন্ধে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় বোরিস জনসনের জন্য বড়ই প্রয়োজন ছিল, কারণ তিনি ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় আগের মতোই নিজের জাতীয়তাবাদী চেতনাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রচলিত রাজনীতির প্রতি অসম্মান প্রদর্শন করে যেতে পারতেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কেই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে, এবং সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দ্বিতীয় দফায় ল্যাটিন আমেরিকার তিনটি দেশ সফরের অংশ হিসেবে গতকাল কিউবা সফরে গেছেন। অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের লক্ষ্য নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ল্যাটিন আমেরিকার ওই তিন দেশ সফরে বেরিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দ্বিতীয় দফায় ল্যাটিন আমেরিকার তিনটি দেশ সফরের অংশ হিসেবে গতকাল কিউবা সফরে গেছেন। এর আগে গত বুধবার তিনি ভেনিজুয়েলার রাজধানী কারাকাস সফরে গিয়েছিলেন। এরপর বলিভিয়া সফরের মাধ্যমে তিনি ল্যাটিন আমেরিকা সফর কর্মসূচি শেষ করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলিভিয়ার নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সেদেশ সফরে যাবেন। অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের লক্ষ্য নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ল্যাটিন আমেরিকার ওই তিনটি দেশ সফরে বেরিয়েছেন। ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তার করা ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য। বিশেষ করে কিউবা ও ভেনিজুয়েলার মতো দেশগুলো সাম্রাজ্যবাদ বিরোধী হওয়ায় ইরানের সঙ্গে ওই দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে ইরানের সঙ্গে ওই দেশগুলোর অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতা এমন সময় বেড়েছে যখন মার্কিন স্বেচ্ছাচারী নীতির কারণে সারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা আজ হুমকির মুখে। এ অবস্থায় স্বাধীনচেতা দেশগুলোর মধ্যে সহযোগিতা গড়ে তোলার পরিবেশ তৈরি হয়েছে, যাতে করে সাম্রাজ্যবাদী ও আধিপত্যকামী শক্তির কবল থেকে বের হয়ে অন্য সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক ও সহাবস্থানের পরিবেশ সৃষ্টি হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভেনিজুয়েলা সফরকালে স্যামুয়েল রবিনসন ইনস্টিটিউটে দেয়া বক্তৃতায় জাতিগুলোর স্বার্থ রক্ষার জন্য সব দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিস্তারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেও মার্কিন বলদর্পিতার মোকাবেলায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ভূমিকার প্রশংসা করে বলেছেন, পাশ্চাত্যের মোড়লিপনা ও বলদর্পিতার দিন শেষ হয়ে গেছে। ইরানের ল্যাটিন আমেরিকা বিষয়ক বিশেষজ্ঞ আমির হোসেন নাফ্রেশি ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে ইরানের সহযোগিতা বিস্তারের কথা উল্লেখ করে বলেছেন, ইরান আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের বিষয়টিকে কেবল উত্তর আমেরিকা কিংবা পশ্চিম ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, বরং ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বিস্তার করেছে। তিনি বলেন, এই সুযোগকে ইরান সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে চায়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য প্রথম একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই মুহূর্তে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য প্রথম একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে রাজধানীর কামরাঙ্গীর চরে। গতকাল শুক্রবার সকালে তৃতীয় লিঙ্গের প্রায় 100 শিক্ষার্থীর অংশগ্রহণে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা নামের এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানটি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ এ প্রসঙ্গে রেডিও তেহরানকে জানান,
জি, আসলে মূলত মানবিক বিষয়টা বিবেচনা করে কিন্তু এই উদ্যোগটা গ্রহণ করা। মানবিক বিষয়টা হলো যে হিজরা সম্প্রদায় ওরাও কিন্তু আমাদের সমাজেরই মানুষ, আল্লাহ পাক ইনসান হিসেবে ওদেরকে বানিয়েছেন, কিন্তু ওরা আজকে যে ওদের উশৃঙ্খল জীবনযাপন এজন্য দায়ী কিন্তু আমরা বা আমি, যে ওরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারি নাই, না স্কুল কলেজ ইউনিভার্সিটি না মাদ্রাসা না মসজিদ। তো ওরা যেহেতু এই এলএম থেকে বঞ্চিত, শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণেই তারা কিন্তু আজ এই এলোমেলো পথে তারা চলছে এবং তাদের কোনো ভালো কোনো কর্মসংস্থানও নেই। ওরা যাতে দেশ এবং সমাজের কাছে যেন আর কখনো বোঝা হয়ে না থাকে, ওনার যেন মানব সম্পদে পরিণত করার জন্যই আমাদের এই কার্যক্রম আমরা শুরু করেছি।
তিনি জানান, গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ছমাস আগে থেকেই তারা রাজধানীর বিভিন্ন এলাকায় হিজড়াদের কার্যালয়ে গিয়ে কোরআন শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিলেন।
এবং আমরা গতকালকে প্রায় 100 কাছাকাছি স্টুডেন্ট ছিল, আমরা সেটা নিয়েই শুরু করেছি। এখানে আপাতত আমরা 10 শিক্ষক কাজ করতেছি। আমাদের অর্থায়নে রয়েছে আমাদের একটা ফাউন্ডেশন, মরহুম আহমেদ ফিরদাউস বাড়ি চৌধুরী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা মূলত আমাদেরকে অর্থায়ন করছে বা আমাদের তত্ত্বাবধান করছে। তো আমাদের পরিকল্পনা রয়েছে প্রথমত ঢাকায় ব্যাপকভাবে কাজ করা, এরপরে ঢাকার বাইরে প্রতিটি জেলায় জেলায় জেলা শহরে একটা করে তৃতীয় লিঙ্গদের জন্য মাদ্রাসা করে দেওয়া।
হিজড়াদের জন্য এরকম কল্যাণধর্মী একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতীয় তফসির পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম।
কামরাঙ্গীরচরে মাওলানা আব্দুর রহমান আজাদ হিজড়াদের জন্য যে কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ শিখার যে ব্যবস্থা করেছেন এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আর সাথে যদি তিনি যে উদ্যোগ নিয়েছেন যে তাদেরকে কর্মসংস্থার জন্য যে উদ্যোগ, এটা তো আরো গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় হয়ে থাকবে। আমরাও চাই যে সরকারের পক্ষ থেকে যদি এই তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের জন্য কোনো ভালো কর্মমুখী শিক্ষা এবং কর্মসংস্থানের ব্যবস্থা রাখা হয় তাহলে এটা খুবই ভালো হবে। এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই।
মাদ্রাসায় আগত সোনালী নামের একজন জানালেন, পবিত্র কোরআন পড়া শেখাটা তারা মনে করেন আর সব মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটা সুযোগ, সেই সঙ্গে কেউ যদি আয় রোজগারের কোনো প্রশিক্ষণ দিত তাহলে বাকি জীবনে আর কিছুই চাওয়ার থাকতো না। সরকারি হিসেবে বাংলাদেশে হিজড়াদের সংখ্যা 10,000, যদিও হিজড়াদের সংগঠনগুলো বলছে তাদের সংখ্যা 1,50,000।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আলোচনা।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা ইরানের ঐতিহাসিক প্রদেশ কেরমান সফর করেছি। আশা করি আপনাদের মন্দ লাগেনি। আগেই বলেছি, ইরান একটি রূপ বৈচিত্র্যময় প্রকৃতির দেশ। এর এক একটি প্রদেশ এক এক রকম বৈশিষ্ট্যমণ্ডিত। গত পর্বে আমরা কেরমানের ঐতিহাসিক গ্রাম মেইমানদের দিকে গিয়েছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যের এমন মনোমুগ্ধকর গ্রামটিতে কিছুটা সময় কাটিয়েছিলাম আমরা। পর্বতবাসী মানুষের জীবনযাপন প্রণালী খুব নিবিড়ভাবে লক্ষ্য করেছি ওই মেইমান্দ গ্রামে।
আশা করি ওই গ্রামের অনন্য সাধারণ বাড়িঘরগুলো ভালো লেগেছে আপনাদের। মেইমান্দ গ্রামের মায়া ছেড়ে আমরা আজ যাব কেরমান প্রদেশেরই আরেকটি শহর জিরোফতের দিকে। আমরা জিরোফত নামের সুন্দর ও পুরাতন শহরটি পরিদর্শন করে দেখব ইনশাআল্লাহ। কেরমান প্রদেশে এই জিরোফত শহরটি ইরানের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক স্থান। এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখতে কার না ভালো লাগে বলুন। আপনি যদি ইতিহাস এবং প্রত্নতত্ত্বের প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই জিরোফত শহরটি ভ্রমণ করা উচিত। এখানে রয়েছে একদিকে যেমন পর্যটকদের আকর্ষণ করার মতো বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তেমনই রয়েছে ইরানের যথারীতি প্রাকৃতিক সৌন্দর্যের লীলা বৈচিত্র্যময় পাহাড়। আপনারা আমাদের সঙ্গে যাচ্ছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
জিরোফত ইরানের আরেকটি ঐতিহাসিক এবং সুন্দর শহর, যা কেরমান থেকে 230 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই শহরটি প্রাকৃতিক সৌন্দর্যে যেমন ভরপুর, তেমনি অনেক ঐতিহাসিক ও দর্শনীয় নিদর্শনেও পরিপূর্ণ। সভ্যতার লালনভূমি ইরানের সমৃদ্ধ এবং প্রাচীন ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় এই জিরোফত। জিরোফতের কয়েক হাজার বছরের পুরনো সভ্যতা আজও এক অজানা বিস্ময়। রহস্যময়তায় ঢাকা এই মানব সভ্যতার প্রতি যে কোনো প্রত্নতাত্ত্বিকও আকৃষ্ট হবেন তাতে আর সন্দেহ কি। জিরোফত সভ্যতা প্রাচীন প্রাচ্যের প্রাচীনতম সভ্যতা। কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং প্রাচীন প্রাচ্যের মহান সংস্কৃতি ও সভ্যতার যোগাযোগের পথে এর অবস্থান। এই বৈশিষ্ট্যের কারণে খ্রিস্টপূর্ব 3rd সহস্রাব্দের শুরু থেকেই জিরোফত হয়ে উঠেছিল শিল্প সংস্কৃতি সহ কৃষিপণ্য এবং এ সংক্রান্ত কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চল।
তবে প্রত্নতাত্ত্বিক খনন কাজ সহ ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক দিক থেকে সমৃদ্ধ এ অঞ্চলটি সম্পর্কে বিস্তৃত গবেষণা এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিঃসন্দেহে জিরোফতের সংস্কৃতি এবং সভ্যতার এই সমৃদ্ধির সাথে পরিচিতি মেসোপটেমিয়া থেকে এই অঞ্চলে বিশ্ব গবেষকদের দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। জ্ঞান ও সংস্কৃতি বিকাশে ইরানের ভৌগোলিক অবস্থান এবং এই ভূখণ্ডের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের বিষয়টি আবারও সবার সামনে তুলে ধরতে পারে। তো শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে ছোট্ট একটু বিরতি নিচ্ছে, ফিরে এসেও আপনাদের পাব এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানের আজকের আয়োজনে। জিরোফতে রয়েছে কুলুকুলো ধ্বনিময় অনেক নদী এবং রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের বিচিত্র আধার, রয়েছে সবুজ শ্যামল পাহাড়, সুন্দর সুন্দর উপত্যকা। কেরমান প্রদেশের তথা দক্ষিণ পূর্ব ইরানের হালিল নদী এখানকার সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি স্থায়ী নদী। এই নদীর অস্তিত্ব জিরোফতের উর্বর সমভূমিকে করে তুলেছে সবুজ শ্যামল। বিচিত্র ফুলের সমারোহে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে এখানকার পুরো পরিবেশ। যারা বন বাদাড় আর পাহাড় পর্বত ঘুরে দেখতে ভালোবাসেন, তাদের জন্য জিরোফতের রং এবং সৌন্দর্য যে চোখে মায়াবী আবেগ বুলিয়ে দেবে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।
জিরোফতে হাজার হাজার হেক্টর জমিতে রয়েছে শাকসবজি আর ফলের বাগান। জিরোফত শহরটি এমনিতেই লম্বা এবং সুন্দর সুন্দর খেজুর গাছে পূর্ণ। উপযুক্ত জলবায়ু এবং মাটি ইরানের এই অংশটিকে একটি শক্তিশালী কৃষি কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে এবং এর অনেকগুলো কৃষি পণ্য ইরানের বাইরেও রপ্তানি করা হয়। আমরা বলেছিলাম যে জিরোফতে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হল এর প্রাচীন স্থান। জিরোফতের গুরুত্বপূর্ণ পর্যটন স্থানগুলোর মধ্যে আমরা দাকিয়ানুস শহর এবং কুনার স্যান্ডাল এর পাহাড়গুলোর কথা উল্লেখ করা যেতে পারে। ইরানের মালভূমি অঞ্চলে আর্যদের আগমনের আগে সভ্যতার যেসব নিদর্শন অবশিষ্ট ছিল সেগুলোর উপস্থিতি আজও পর্যটকদের কাছে আকর্ষণীয় বটে। শ্রোতা বন্ধুরা, আবারও একটু বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই। ফিরে এসে আবারও আপনাদের পাব এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানের আজকের আয়োজনে। জিরোফতের পুরনো শহরটি দাকিয়ানুস শহর নামে পরিচিত। এই শহরটি জিরোফত শহরের কাছেই। শহরটিতে শক্তিশালী টাওয়ার ও দুর্গ ছিল এবং এখনও এর প্রাচীন অবকাঠামো নিয়ে ভাবলে
সহজেই অনুমান করা যায় যে এটি খুব বিশাল একটি শহর ছিল। শহরটির চারদিকে সুবিস্তৃত প্রাচীর থেকে এ বিষয়টি অনুমান করা যায়। বিশেষ করে এই শহরের পূর্ব দিকের অংশেই প্রাচীরটি লক্ষ্য করা যায়। এই অঞ্চলের ঘরগুলিও কাদামাটি এবং কাদা দিয়ে তৈরি। প্রত্নতাত্ত্বিক গবেষকগণ ব্যাপক চেষ্টা প্রচেষ্টা ও গবেষণা চালিয়ে এখানকার দেয়ালটির কিছু অংশ মাটির নিচ থেকে বের করে আনতে সক্ষম হয়েছেন।
প্রাচীন জিরোফত শহরটি 800 বৎসর আগে অর্থাৎ সেলজুক শাসন আমলে গড়ে উঠেছিল। এই শহরের লোকেরা মুসলমান ছিল এবং তাদের ইবাদতের জন্য একটি মসজিদ ছিল। পুরানো শহরের মসজিদটির বয়স 1000 বছরেরও পুরনো বলে মনে করা হয়। এই মসজিদটি ইরানের প্রথম মসজিদ এবং ইসলামী বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর একটি। এই মসজিদটি দেখার জন্য পর্যটকদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। দর্শনার্থীরাও এই মসজিদের প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে অন্যরকম একটা অনুভূতির মাঝে হারিয়ে যান।
শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 7 নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, জিততে চলেছি বাইডেন, দৈনিক প্রথম আলো। শীতে করোনার প্রকোপ বাড়ায়, স্বাস্থ্য নির্দেশনা মেনে চলুন, প্রধানমন্ত্রীর আহ্বান। দৈনিক কালের কণ্ঠ, ভোট গণনা প্রশ্নবিদ্ধ করে ফের ট্রাম্পের টুইট, দৈনিক যুগান্তর। বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে, বলেছেন কাদের, দৈনিক ইত্তেফাক। মিয়ানমারে নির্বাচনকাল, ভোটাধিকার থেকে বাদ রোহিঙ্গারা, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সিপাহী জনতার অভ্যুত্থানেই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল, মির্জা ফখরুল, দৈনিক নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, স্বাস্থ্যকর্মী বয়স্ক মিলিয়ে 30 কোটি ভারতীয়কে বিনামূল্যে করোনা টিকা যোগাবে কেন্দ্র, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ভুল করেও প্রেসিডেন্ট পদের দাবি জানাবেন না, চাপে পড়ে বাইডেনকে কটাক্ষ ট্রাম্পের, দৈনিক আজকাল। গরু ও কয়লা পাচারকারীদের হয়ে মুখ্যমন্ত্রী কান্নাকাটি করেন, সিবিআই তল্লাশি নিয়ে খোঁচা সায়ন্তনের, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। দেশে ফিরছেন না পিকে হালদার, এমন শিরোনামে একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। তার এই না ফেরা সম্পর্কে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। পিকে হালদারকে আমরা চিহ্নিত অপরাধী হিসেবে সাব্যস্ত করতে পারি। তিনি যে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 3000 কোটি টাকা লোপাট করেছেন এবং তিনি বিদেশে পাড়ি জমাতে সুযোগ পেয়েছেন, আমি মনে করি যে সবার আগে এই বিষয়টা তদন্ত হওয়া দরকার এবং এর বিচার হওয়া দরকার। তিনি যখন ধরা পড়লেন এবং তার নামে যখন মামলা হলো, তখন কি করে পিকে হালদার বাংলাদেশ থেকে চলে গেলেন সে বিষয়টি আগে পরিষ্কার হওয়া দরকার। তাকে যদি বিদেশে পালাতে সাহায্য করে থাকেন বাংলাদেশের কোনো কর্মকর্তা, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান, তাহলে তাদেরকেও শাস্তির আওতায়, বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি আরও একটি বিষয় নিশ্চিত করা দরকার যে এই ধরনের পিকে হালদার যাতে তৈরি না হতে পারে তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। পিকে হালদাররা হঠাৎ করে একদিনে তৈরি হননি, একদিনে কিন্তু 3,000 কোটি টাকা লুটপাট করেননি, একটি প্রতিষ্ঠান থেকে এই টাকা লুটপাট করেননি, এবং তিনি যে ভিন্ন কোনো গ্রহে অবস্থান করে বাংলাদেশের টাকা লুটপাট করে নিচ্ছিলেন তাও কিন্তু নয়। তিনি এই দেশে, এই সমাজে, এই রাষ্ট্রে অবস্থান করেই সমস্ত সবকিছু করেছেন, এবং এই দেশে কিন্তু সিস্টেম নেই তা তো না, সিস্টেম আছে, সিস্টেমের ভিতরে থেকে তিনি কি করে সমস্ত করলেন সেগুলো পরিষ্কার হওয়া দরকার। যারা যারা এর সাথে জড়িত তাদেরকে যদি শাস্তির আওতায় আনা যায় তাহলে নিশ্চয়ই এই ধরনের পিকে হালদার তৈরি হওয়া বন্ধ হবে। সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে তিনি দেশে আসবেন না এটি স্বাভাবিক, কারণ ঘোষণা দেওয়া হয়েছে তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। কোনো ব্যক্তি কি এইভাবে আসবেন তাহলে? অবশ্যই না। এখন তাকে আটক করার, গ্রেপ্তার করার আমি মনে করি একটি পথ আছে, সেটি হচ্ছে ইন্টারপোলের সাহায্য নেওয়া। ইন্টারপোলের সাহায্য নিয়ে এই ধরনের চিহ্নিত দোষী, এই ধরনের ক্রিমিনালদেরকে আটক করে দেশে ফেরত এনে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নানা ঘটনার পর বাইডেন এখন চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। ট্রাম্পকে নিয়ে বিশ্ববাসী বিরক্ত, প্রশ্ন হচ্ছে বাইডেনকে নিয়ে আশাবাদী হওয়ার কিছু আছে?
জি, ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের কাছে আসলেই বিরক্তির একটি কারণ ছিলেন। ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করেন এরকম মানুষ খুব কম দেশে এবং দেশের বাইরে। এর প্রধান কারণ কয়েকটি। তিনি আচরণে অত্যন্ত বিদঘুটে টাইপের, খুবই আমি বলবো যে আধুনিক সমাজে অনেকটা অসভ্য আচরণ তার। তার চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্ত নিচু পর্যায়ে, কথায় কথায় মিথ্যা বলার প্রবণতা রয়েছে, এবং তিনি ন্যায় অন্যায় তার কাছে কোনো বিষয় না, বিষয়টি হচ্ছে টাকা। ক্ষমতায় টিকে থাকার জন্য ইহুদিবাদী চক্রের একেবারে হাতের ডান্ডা হিসেবে তিনি ব্যবহৃত হয়েছেন। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে যে নগ্নভাবে ইহুদিবাদী বর্ণবাদী ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ইসরায়েলের জন্য তিনি যেভাবে সেবা দিয়ে গেছেন, যেভাবে একেবারে উলঙ্গভাবে তিনি ইসরায়েলের পক্ষে কাজ করেছেন, এটি পৃথিবীতে একেবারে নজিরবিহীন, আমেরিকার ইতিহাসে তো বটেই। অর্থাৎ তার চেয়ে যুদ্ধবাজ লোকজন ইসরায়েলের পক্ষে এই রকম উলঙ্গভাবে কাজ করেন যা ডোনাল্ড ট্রাম্প করেছেন। মুসলমানদের স্বার্থ বলতে ডোনাল্ড ট্রাম্পের সামনে কিচ্ছু ছিল না, একেবারে এক চোখাভাবে চোখ বন্ধ করে ইসরায়েলের পক্ষে কাজ করেছেন। এবং তিনি ক্ষমতা আসার পরপরই ইরান সহ 7টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় যাওয়া টোটালি বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ মুসলিম বিদ্বেষ এবং ঘৃণা নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন, এটি একটা বড় কারণ, সারা বিশ্বের মানুষ তার উপরে ক্ষিপ্ত। এছাড়া তিনি যে কাজ করেছেন তার আমলে সবচেয়ে সেটি হচ্ছে যে এত বেশি নিষেধাজ্ঞা আমেরিকা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের উপর, ইরান, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের উপর, অর্থাৎ যে কথা না শুনেছে, যে তার মন মতো না কাজ করেছে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, এবং অস্ত্র বিক্রি করার ব্যাপারে তার কাছে কোনো নৈতিকতা ছিল না, হিতাহিত জ্ঞান ছিল না। অস্ত্র বিক্রি করে আমেরিকায় টাকা জমা করো এবং সেই টাকা দিয়ে আমেরিকার লোকজনের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করো, এই ছিল তার ফর্মুলা। এই যে কারণে মানুষ তাকে ঘৃণা করে, অপছন্দ করে। বাইডেন সেই থেকে আমি যা বিশ্বাস করি কিছুটা হলেও পরিবর্তিত ব্যক্তি হিসেবে আবির্ভূত হবে। মুসলিম স্বার্থ তার কাছে অনেক বেশি গুরুত্ব না পেলেও তিনি আমি মনে করি যে খানিকটা ভারসাম্য রক্ষা করে কাজ করবেন, বিশেষ করে ইরানের জন্য কিছুটা সহায়ক হবে হয়তো এই কারণে যে যেহেতু বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়েছিল এবং বাইডেন ছিলেন তখন ভাইস প্রেসিডেন্ট, সেক্ষেত্রে পরমাণু সমঝোতায় যদি ফিরে আসেন বাইডেন এবং ইরানের সঙ্গে যদি একটা সমঝোতামূলক কোনো কিছু করতে চান তাহলে করতে পারেন। এটি যদি করেন তাহলে আমি মনে করি যে মধ্যপ্রাচ্য তথা সারা বিশ্বে শান্তির একটা সুবাতাস বইতে পারে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারো ধন্যবাদ। এবার ভারতের কিছু খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে চিকিৎসক, বয়স্ক ছাড়াও কোমরবিড মিলিয়ে প্রাথমিকভাবে দেশের প্রায় 30 কোটি মানুষকে বিনামূল্যে করোনা টিকা যোগাবে কেন্দ্র। প্রাথমিকভাবে কারা টিকা পাবেন সেই তালিকা তৈরি করাও শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সূত্রে খবর, টিকার জন্য 4টি গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারা হলেন চিকিৎসক ছাড়াও নার্স, আশাকর্মী মিলিয়ে অন্তত 1 কোটি স্বাস্থ্যকর্মী। এদের পাশাপাশি কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হবে ডাক্তারের পড়ুয়াদেরও। করোনা যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করা পৌরকর্মী, পুলিশ এবং সেনাকর্মী মিলিয়ে 2 কোটি মানুষকেও চিহ্নিত করা হয়েছে। 50 বছর বেশি বয়সী 26 কোটি মানুষকেও প্রাথমিকভাবে টিকা দেওয়া হবে। ভুল করেও প্রেসিডেন্ট পদের দাবি জানাবেন না, চাপে পড়ে বাইডেনকে কটাক্ষ ট্রাম্পের, দৈনিক আজকাল। হার প্রায় নিশ্চিত জেনে নিজেকে আর সামলে রাখতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি প্রতিপক্ষ জো বাইডেনের উদ্দেশ্যে টুইট করে বসলেন, ভুল করেও প্রেসিডেন্ট পদের দাবি জানাবেন না, আমিও সেই দাবি জানাতে পারি। আইনি প্রক্রিয়া সবে শুরু হয়েছে, ভোটের ফলাফল যত প্রকাশ্যে আসছে ততই এগিয়ে যাচ্ছেন বাইডেন আর পিছিয়ে পড়ছেন ট্রাম্প। নির্বাচনের পর 3 দিন হয়ে গেলেও এখনও চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি, তবে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন বাইডেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি বাবুল আক্তার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা খোররাম শাহর পুনরুদ্ধারের পরও ইরাক ইরান যুদ্ধ অব্যাহত থাকার কারণ সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা ইরাকের অভ্যন্তরে ইরানি যোদ্ধাদের চালানো রমজান অভিযান নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে পাব।
গত কয়েক আসরে আমরা ইরানের দক্ষিণাঞ্চলে খোররাম শাহর পুনরুদ্ধার পরবর্তী ঘটনাবলী নিয়ে কথা বলেছি। খোররাম শাহর পুনরুদ্ধারের পর ধরে নেওয়া হয়েছিল ইরানের এই বিশাল বিজয় এবং আগ্রাসী ইরাকি বাহিনীর পরাজয়ের মধ্যে দিয়ে এবার যুদ্ধের অবসান হবে। ইরান কখনোই অন্য কোনো দেশে আগ্রাসন চালানোর নীতিতে বিশ্বাসী ছিল না এবং 8 বছরের ইরাক ইরান যুদ্ধে তেহরান সবসময় আগ্রাসন প্রতিহত ও দখলীকৃত এলাকা মুক্ত করার কাজে ব্যস্ত ছিল। যে দেশটিতে সবেমাত্র একটি বিপ্লব হয়েছে এবং 2500 বছরের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে একটি নয়া প্রশাসন গঠিত হয়েছে, সে দেশটি নিজের প্রশাসন ঢেলে সাজানোর কাজ বাদ দিয়ে প্রতিবেশী দেশের উপর আগ্রাসন চালাবে এমনটি সুস্থ বিবেকবান কোনো মানুষ কল্পনা করতে পারে না।
কিন্তু ইসলামী বিপ্লবের শত্রুরা, বিশেষ করে আমেরিকা, ইরানের নবগঠিত ইসলামী শাসন ব্যবস্থাকে তার প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি হিসেবে তুলে ধরে। ইরানি যোদ্ধারা খোররাম শাহর পুনরুদ্ধার করার পর আমেরিকার উদ্যোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 514 নম্বর প্রস্তাব অনুমোদিত হয়। ওই প্রস্তাবে ইরান ইরাক যুদ্ধকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে তুলে ধরে এমন একটি ভাব সৃষ্টি করা হয় যেন ইরানই এ যুদ্ধ শুরু করেছে এবং তাকেই এটি বন্ধ করতে হবে। ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম ইরানের উপর আগ্রাসন চালানোর মাধ্যমেই যে এ যুদ্ধ শুরু করেছিল সে সম্পর্কে কোনো ইঙ্গিত ও প্রস্তাবই ছিল না। ইরান মধ্যপ্রাচ্যে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার পক্ষপাতী হলেও 514 নম্বর প্রস্তাবে শান্তি প্রতিষ্ঠার উপায় সম্পর্কে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা ছিল না। এতে ইরানকে হাজার হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার কোনো কথা বলা হয়নি, বরং শুধুমাত্র যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়েছিল।
এ কারণে ইরান আত্মরক্ষার স্বার্থে ওই প্রস্তাব প্রত্যাখ্যান এবং আগ্রাসী ইরাকি বাহিনীকে শাস্তি দেওয়ার অর্থাৎ দেশটির অভ্যন্তরে প্রবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করে। অন্যদিকে ইরানের শত্রুরা সাদ্দামকে সব ধরনের সহযোগিতা চালিয়ে যায়। ইরান খুররম শহর পুনরুদ্ধার করার আগ পর্যন্ত আগ্রাসী ইরাকি বাহিনীর যুদ্ধ করার তীব্র মনোবল ছিল, যা পরবর্তীতে ভেঙে যায়। যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইরাকি বাহিনী হতাশ হয়ে পড়ে, তবে এবার সাদ্দাম বাহিনী যুদ্ধের কৌশল পরিবর্তন করে। ইরানি যোদ্ধারা ইরাকে অনুপ্রবেশ করার চেষ্টা চালালে ইরাকিরা ইরানের অর্থনৈতিক কেন্দ্র ও তেল স্থাপনাগুলোতে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। বিদেশি মদতে ইরাক সরকার তার প্রতিরক্ষা বাহিনীকে ঢেলে সাজায় এবং সামরিক শক্তি জোরদার করে। সাদ্দাম প্রশাসন ইরাকের সবগুলো মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে যুদ্ধের কাজে আত্মনিয়োগের নির্দেশ দেয়। প্রত্যেক ইরাকি মন্ত্রণালয়কে তার সামর্থ্য অনুযায়ী যুদ্ধের কাজে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। উদাহরণস্বরূপ, ইরাকের কৃষি মন্ত্রণালয় ছোট ছোট খাল খনন করে ইরানি যোদ্ধাদের অগ্রাভিযানে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়িত্ব পায়।
ইরাকি বাহিনী যখন ইরানি যোদ্ধাদের অগ্রাভিযান প্রতিহত করার লক্ষ্যে ব্যস্ত ছিল, তখন আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তাদের গোয়েন্দা তথ্য দিয়ে বাগদাদকে সহযোগিতা করে। ইরানি যোদ্ধাদের সম্ভাব্য অগ্রাভিযান প্রতিহত করার লক্ষ্যে ইরাকিরা সেদেশের বসরা নগরীর পূর্ব দিকে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে দেয়। ইরানি যোদ্ধারা ইরাকের ভেতর ঢুকে পড়লে তাদেরকে ছত্রভঙ্গ করে বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত করে ফেলার পরিকল্পনা করা হয়। ইরাকি সেনারা বসরা অঞ্চলে প্রবেশের পথে হাজার হাজার মাইন বসিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করে। ইরাকের মন্ত্রণালয় যেসব কৃত্রিম খাল খনন করে সেগুলো ইরাকি বাহিনীর সবচেয়ে বেশি কাজে লাগে। ইরানি যোদ্ধাদের পক্ষে ওই কৃত্রিম প্রতিবন্ধকতা অতিক্রম করতে বেশ বেগ পেতে হয়।
বায়তুল মুকদ্দাস অভিযানে পরাজিত হয়ে ইরাকি বাহিনী উপলব্ধি করে তাকে নিজের সেনাবাহিনীর আকার ও গুণগত মানে পরিবর্তন আনতে হবে। এ কারণে সাদ্দাম সরকার জেশ আর শাবি নামের একটি গণবাহিনী গঠন করে এবং এই বাহিনীর সদস্যদেরকে সীমান্তের ফ্রন্টে পাঠিয়ে দেয়। পাশাপাশি নিজের সেনাবাহিনীর প্রশিক্ষিত সৈন্যদেরকে ফ্রন্ট থেকে অনেক দূরে সরিয়ে রাখে। ইরানি যোদ্ধারা যদি গণবাহিনীর বাধা অতিক্রম করে ইরাকের অভ্যন্তরে ঢুকে পড়তে পারে, তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য এভাবে মূল সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়। এদিকে বায়তুল মুকদ্দাস অভিযানে ইরাকি বাহিনীকে পরাজিত করে দেশের প্রায় সব এলাকা পুনরুদ্ধার করার পর ইরানি যোদ্ধাদের মনোবল তখন তুঙ্গে। তাদের শীর্ষস্থানীয় কমান্ডাররা ইরাকের অভ্যন্তরে অভিযান চালানোর যে সিদ্ধান্ত নিয়েছেন তা বাস্তবায়ন করতে তারা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন।
ইরাকের অভ্যন্তরে অভিযান চালানোর ক্ষেত্রে লক্ষ্যবস্তু হিসেবে স্বাভাবিকভাবেই দেশটির দক্ষিণাঞ্চলীয় বসরা নগরী প্রাধান্য পায়। যদিও ইরাকি বাহিনীকে পুরোপুরি বিধ্বস্ত করে যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য রাজধানী বাগদাদ দখল করার কথাও ভাবা হয়, কিন্তু বাগদাদ ছিল ইরানি সেনাবাহিনীর সামরিক শক্তির নাগালের বাইরে। শহরটি ইরানের সীমান্ত থেকে তুলনামূলক দূরে অবস্থিত। এছাড়া ইরানকে পদাতিক বাহিনীর উপর বেশ নির্ভর করতে হচ্ছিল বলে এত বড় ও বিপজ্জনক অভিযানে যাওয়া যুক্তিসঙ্গত ছিল না। কাজেই ইরান সীমান্তের নিকটবর্তী বসরা নগরীকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়।
অবশেষে বায়তুল মুকদ্দাস অভিযান শেষ হওয়ার 38 দিন পর ইরান ইরাকের বসরা অভিমুখে রমজান নামক অভিযান শুরু করে। কিন্তু দুঃখজনকভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ অভিযান তার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় এবং ইরানি যোদ্ধারা ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হয়ে পিছু হটতে বাধ্য হন। এই পরাজয়ের প্রধান কারণ ছিল ইরানি যোদ্ধারা এতদিন তাদের দেশের মাটিতে ইরাকি সেনাদের যে ধরনের সমরসজ্জা ও রণকৌশল দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, তার সঙ্গে ইরাকিদের এবারের রণকৌশলের আকাশ পাতাল পার্থক্য ছিল। ইরানের পদাতিক বাহিনী এবার ইরাকি বাহিনীর মুহুর্মুহু গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে। ইরানি যোদ্ধারা বারবার তাদের অবস্থান রণকৌশল পরিবর্তন করেও ইরাকি সেনাদের হামলা থেকে বাঁচতে পারেননি।
প্রকৃতপক্ষে ইরাকি সেনাবাহিনীর এবারের রণকৌশল তাদের নিজস্ব চিন্তার ফসল ছিল না, বরং তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন এই রণকৌশল ঠিক করে দিয়েছিল। সে সঙ্গে তারা সব ধরনের গোয়েন্দা তথ্য দিয়ে সাদ্দাম বাহিনীকে সহযোগিতা করেছিল। ইরানের কত যোদ্ধা, কি পরিমাণ সমরাস্ত্র নিয়ে কোন পথে অগ্রসর হচ্ছে তার সব তথ্য আগাম চলে যাচ্ছিল বাগদাদের কাছে। রমজান অভিযানে ইরানি যোদ্ধাদের ব্যর্থতার ফলে তেহরান যুদ্ধ বন্ধের যে দুটি প্রধান দাবি জানিয়েছিল তা মেনে না নিতে সাদ্দামের আন্তর্জাতিক সহযোগীরা দৃঢ় সংকল্প হয়। ইরানের দুই প্রধান দাবি ছিল সাদ্দামকে আগ্রাসী হিসেবে চিহ্নিত করা এবং বাগদাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা ইরাকের অভ্যন্তরে পরিচালিত রমজান অভিযান নিয়ে আরো আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
এ কামনায় আজকের মতো খোদা হাফেজ। যারা এতক্ষণ সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলোচনাটি শুনলেন, এবার বিদায় নেওয়ার পালা। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। আমেরিকার পরবর্তী সরকারকে আইন মানতে বাধ্য করবে ইরানিরা, প্রেসিডেন্ট হাসান রোহানির ঘোষণা। গুরুত্বপূর্ণ পদের জন্য লোক ঠিক করতে আলোচনা শুরু করেছেন বাইডেন, পরাজয় মানতে নারাজ ট্রাম্প। সাত নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল, বিএনপি মহাসচিবের মন্তব্য। এবং ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার জন্য কাউন্সিলর তাহির হোসেনকে অযোগ্য ঘোষণা, দিল্লি হাইকোর্টে স্থগিত। এবারে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002 ঢাকা 1000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 11004, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করি। এবং আজই আমাদের বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।